লীলা শুনতে কেমন লাগছে? ভগবানের যে কার্যকলাপ সেটা কিরকম? বলা হচ্ছে অলৌকিক। লৌকিক মানে এই জগতের, আর অলৌকিক মানে যা এই জগতের নয়। সেটা কোন জগতের? চিন্ময় জগতের। হরে কৃষ্ণ, তোমাদের কি বসার জায়গা নেই? মাটিতে বসে, নিচে বসে আছে? হরে কৃষ্ণ। হলটা ছোট হয়ে গেছে? হরে কৃষ্ণ। ভগবানের গোবর্ধন লীলা আমরা শুনলাম, তারপরে এই গোবর্ধন লীলা সম্বন্ধে অনেক বক্তব্য আছে। কেন ভগবান এই গোবর্ধন লীলা করলেন, সেই সূত্রে বলা হচ্ছে যে সকলেই চাইত সারাক্ষণ ভগবানের সঙ্গে থাকার জন্য, কৃষ্ণের সঙ্গে থাকার জন্য। কিন্তু কৃষ্ণ সকালবেলা উঠে গোচারণে চলে যেত। তাহলে ওই শুধু তখন দিনের বেলা কেবল ওই গোপ সখারাই কৃষ্ণের সঙ্গে থাকত, আর মা বাবা এবং গোপীরা তারা কৃষ্ণকে পেত না সেই সময়। মা বাবারা সকালেই কেবল কয়েক ঘন্টা একটুখানি পেত, ওই ঘুম থেকে উঠে তারপরে একটুখানি ইয়ে হয়ে কৃষ্ণ চলে যেত। তারপরে কৃষ্ণ যখন বিকেলে সন্ধ্যাবেলা ফিরে আসতো গোধূলিতে, তখন মা বাবারা কিছুক্ষণের জন্য ইয়ে পেত, কিন্তু সখারা তখন কৃষ্ণকে পেত না। তারপরে কৃষ্ণ রাত্রিবেলা কৃষ্ণ গোপীদের সঙ্গে থাকত। তাহলে গোপীরা রাত্রিবেলা কৃষ্ণের সঙ্গ পেত, গোপ সখারা দিনের বেলা সঙ্গ পেত, আর এই দুটি সময়ের মাঝখানের অবস্থাটা মা বাবারা সঙ্গ পেত। কিন্তু সকলেই ভাবত যে যদি কৃষ্ণের সঙ্গে থাকতে পারতাম তাহলে কত ভালো হতো, সারা দিন সারা রাত। গোপীরা ভাবত যে দিনের বেলা আমরা কৃষ্ণকে পাই না, গোপ সখারা ভাবত রাত্রিবেলা আমরা কৃষ্ণকে পাই না, আর মা বাবারা তো আছেই, এমনকি গাভীরাও পর্যন্ত ভাবত যে কৃষ্ণকে আমরা কেবল দিনের বেলাই পাই, রাত্রিবেলা আমরা পাই না। তাই কৃষ্ণ এই গোবর্ধন লীলা করলেন, যাতে সাত দিন এক নাগারে সকলে কৃষ্ণের সঙ্গ পেল, দিন রাত সব সকলে একসঙ্গে কৃষ্ণের সঙ্গ পেল। এইভাবে কৃষ্ণ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। এই গোবর্ধন লীলা সম্বন্ধে, গোবর্ধন ধারণের সম্বন্ধে আবার অনেকের দাবি ছিল। গোপীরা বলছিল যে আমাদের বাড়ি থেকে মাখন চুরি করে খেয়েছে বলেই কৃষ্ণের এরকম শক্তি হয়েছে, যার ফলে সে গোবর্ধন ধারণ করেছে। গোপীরা বলল যেহেতু আমরা ছড়ি দিয়ে ঠেকা দিয়ে রেখেছিলাম তাই কৃষ্ণ গোবর্ধন ধারণ করতে পেরেছে। আর গোপীরা কি বলল? গোপীরা বলল যে কৃষ্ণ বাঁ হাতের গিরি গোবর্ধনটা তুলেছিল, তুলে বাঁ হাতে সাত দিন ধারণ করেছিল, আর কৃষ্ণের বাঁ দিকটা রাধারানীর সম্পত্তি, সুতরাং রাধারানীর এই কৃতিত্ব, গোবর্ধনের কৃতিত্বটা রাধারানীর। তো এইভাবে গোবর্ধন লীলার মাধ্যমে ভগবান নানান রকম উদ্দেশ্য সাধন করলেন। কৃষ্ণ একদিন কংসের এক অনুচর, তার নাম অরিষ্ট, হরিষ্ঠাসুর, প্রচন্ড শক্তিশালী। তো কৃষ্ণ যতই দিন যাচ্ছে কংসের অবস্থা ততই খারাপ হচ্ছে। যে বেচারা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, যদিও এত বীর, সে দেবতাদের পর্যন্ত পরাস্ত করেছে, প্রকৃতপক্ষে সে অমর একদিক দিয়ে দেখতে গেলে, কিন্তু সে মৃত্যু ভয়ে এরকম ভীত। যতই দিন যাচ্ছে দেখতে পাচ্ছে যে এই কৃষ্ণকে তো, এই গোকুলের এই দুটো ছেলেকে তো কেউই পরাস্ত করতে পারছে না। আর একটা কথা আছে না, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। তো কংসের বন্ধুরাও তাই সাই করছে যে ঠিক আছে কংস, তুমি এত, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে, তোমার চোখের কোণে কালি পড়েছে, মুখ শুকিয়ে গেছে, বুঝতে পারছি তোমার রাত্রে ঘুম হয় না দুশ্চিন্তায়, তো চিন্তা করো না, আমি দেখে নেব। তো এইভাবে একের পর এক কংসের অনুচরেরা এসে কংসকে প্রতিশ্রুতি দিচ্ছিল, কিন্তু সকলেই একের পর বিনষ্ট হচ্ছিল। তখন কংস, অরিষ্টাসুর কংসের কাছে এসে বলল যে কংস কোনো ভয় নেই, আমি তোমাকে দেখব, আমি তোমার তোমার এই ভয়ের কারণ থেকে আমি তোমাকে রক্ষা করব, এই ছেলে দুটিকে আমি মেরে আসব। কংস বলল যে দেখো, একের পর এক তো সকলেই গেল, প্রথমে গেল পুতনা, তারপরে তৃণাবর্ত, তারপরে বৎসাসুর, বকাসুর, তারপরে অঘাসুর, এদের তো সকলকে, সকলে তো অত্যন্ত বলবান, এদের স্বর্গের দেবতারা পর্যন্ত এদের নাম শুনলে ভয়ে কাঁপত, আর এই ছেলেটা কে যে এদেরকে একের পর এক বিনাশ করে যাচ্ছে। এখন যেহেতু ওরা ভগবানকে মানে না, তাই জন্য ভগবানের অসীম শক্তিকে তারা উপলব্ধি করতে পারে না। এইখানে ভক্ত আর অভক্তদের পার্থক্য। অভক্তরা মেনে নেয়, কখনই বুঝতে পারে না বা মানতে পারে না যে ভগবান আছে আর ভগবানের এরকম শক্তি। তারা মনে করে এই কোনো রকম যোগ বলে বা তপস্যার ফলে মানুষ কিছু শক্তি অর্জন করে, কিন্তু অচিন্ত শক্তি, অনন্ত শক্তি সম্পন্ন যে ভগবান, তাকে তারা মানতে পারে না, এবং তারই ফলে তাদের এই দুর্দশা। আর ভক্তদের মনোভাবটা কীরকম? ভক্তরা মেনে নিয়েছে যে ভগবান সর্বশক্তিমান, সর্বশক্তিমান, তিনি সর্বব্যাপ্ত, তিনি সর্বজ্ঞ। তার মানে ভগবান কেবল সর্বশক্তিমানই নন, তিনি সর্বত্র রয়েছেন। যেমন প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করল তোমার হরি কোথায়, প্রহ্লাদ মহারাজের উত্তর ছিল কি, যে হরি সর্বত্র রয়েছে, সব জায়গায় রয়েছে। তাহলে কি সভাগৃহের মধ্যে ছিল, সেইখানে বিরাট থাম, এই থামের মধ্যে আছে তোমার ভগবান। এখানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, তাই না? থামের মধ্যে কীভাবে থাকতে পারে কেউ? কিন্তু প্রহ্লাদের উত্তর কী ছিল, হ্যাঁ এখানেও আছে। আচ্ছা, সে মুষ্টাঘাতে সেই থামটা ভেঙে ফেলল, এমন তার শক্তি। আর তখন সেই থাম থেকে কে বেরিয়ে এলো? নৃসিংহদেব বেরিয়ে এলো। তো এইটি হচ্ছে ভগবানের অচিন্ত শক্তির প্রভাব। তাই ভক্তরা জানে যে ভগবান, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় সব কিছু সংঘটিত হচ্ছে, তোমারও ইচ্ছায় সৃজন, পালন এবং সংহার। বা এইসব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। অতএব ভগবান যদি রক্ষা করেন তাহলে কে তাকে মারতে পারে? রাখে কৃষ্ণ মারে কে, আবার মারে কৃষ্ণ রাখে কে? এটা সরল বিচার না হে। কৃষ্ণ যদি রক্ষা করেন তাহলে কে তাকে মারবে? তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে? তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে? এইটি হচ্ছে ভক্তের সরল বিশ্বাস, যে সত্যকে বিশ্বাস করাটা সরল, সত্যকে অসত্য বলে মনে করাটাই জটিল ব্যাপার। যেমন সূর্য উঠছে পূর্ব দিকে, সূর্য সারা জগৎকে আলোকদান করছে, যার চক্ষু আছে সে সেটা দেখতে পাচ্ছে, তাকে কি বোঝাতে হয় যে সূর্য আছে? না, সে নিজের চোখ দিয়ে দেখছে। কিন্তু যে অন্ধ সে কি সূর্যকে দেখতে পায়? তাই না? এখন যারা এই যারা ভগবানকে বিশ্বাস করে না, তাদের প্রতি আমাদের বক্তব্যটা সেই, যে অন্ধ সে যদি সূর্যকে সূর্যের অস্তিত্বকে অস্বীকার করে, তাতে না তো সূর্যের কিছু যায় আসে, আর যার চোখ আছে তার কিছু যায় আসে। যার চোখ আছে সে অন্ধের দিকে তাকিয়ে অন্ধ দেখতে পাচ্ছে না, বলছে সূর্য নেই সূর্য নেই। তার যার চোখ আছে তার মনোভাবটা কীরকম? হায় হতভাগা। এখন যারা ভগবানকে বিশ্বাস করে না ভক্তের চোখে, তাদের অবস্থাটা সেরকম, হায় হতভাগা। তাদেরকে তাদের কাছে ভগবানের অস্তিত্ব প্রমাণ করার প্রয়োজন নেই। অনেকে এই জন্য বলে, সেদিনও যাই হোক, এরকম অনেক কথা আমরা অনেকে বলি যে যারা বিশ্বাস করে না তাদের বোঝাবো কী করে। আমার বক্তব্য, যারা বিশ্বাস করে না তাদের বোঝাবার দরকার নেই। যারা তোমার কথা শুনতে চায় না তাদের কাছে সময় নষ্ট করো না। অনেক লোক আছে যারা তোমার কথা শুনছে শুনতে চায়, তাদের কাছে গিয়ে সময় সদ্ব্যবহার করো, তাদের কাছে গিয়ে ভগবানের কথা শোনাও। যেমন এখানে ভেবে দেখো, এই অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, তোমরা ছ সাতজন এখানে সমবেত হয়েছ, আমি যে কথাগুলি বলছি সেগুলো তোমরা মেনে নিচ্ছ, অন্তত আমি বিশ্বাস করছি তোমরা মেনে নিচ্ছ, হ্যাঁ, তাই জন্য এক নাগারে আমি বলেই যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখানে যদি তর্ক করতে তোমরা তাহলে কি হতো? হ্যাঁ, আমি এই এতগুলো কথা বলতে পারতাম? হ্যাঁ, ওই সময়টা নষ্ট হতো শুধু। তাই জন্য আমার কথা হচ্ছে সময় নষ্ট করো না। যারা ভগবানের কথা শুনতে চায় না মানতে চায় না, ঠিক আছে, হ্যাঁ, তাদেরকে একটু ভগবানের প্রসাদ দিয়ে দিও। সেই প্রসাদে, ভগবানের প্রসাদে যদি কিছু কাজ হয় ওদের, যারা নির্বোধ যাদের বুদ্ধিমত্তা নেই, সেই জন্যই তাদের শাস্ত্রে যারা ভগবানকে মানে না তাদের কি বলা হচ্ছে? তাদের বলা হচ্ছে অসভ্য, অসভ্য, সভ্য নয় তারা। সভ্যতার মাপকাঠি ওই বড় বাড়িতে থাকা, নতুন কাপড় চোপড় পরা, সুন্দর কাপড় চোপড় পরা, তাই নয়। সভ্যতার মাপকাঠি হচ্ছে ভগবানকে জানা, সভাতে বসা, যেই সভায় ভগবানের কথা আলোচনা হয় সেই সভাতে বসার যোগ্যতা আছে, সে হচ্ছে সভ্য। প্রকৃত সভ্যের দৃষ্টান্ত এটি, যে যারা ভগবানের কথা যেই সভায় আলোচনা হয় সেখানে যারা, সেখানে বসার যোগ্যতা যাদের আছে তারা হচ্ছে সভ্য। সভায় বসার অধিকার যার আছে, যোগ্যতা যারা আছে তারা হচ্ছে সভ্য। সুতরাং এই যে আলোচনা, এটা সভ্যদের কাছে করতে হবে। হ্যাঁ, আমরা একটা কুকুরের কাছে গিয়ে বলি, হ্যাঁ, ভগবান আছে, কুকুরটাকে বলে ভগবান নেই। এখন কোনো কুকুর যদি বলে ভগবান নেই, তাকে কী করে বোঝাবে? কেন তার বুদ্ধিমত্তা সেই স্তরে আসেনি, তাই তাদের কি করতে হয়, একটুখানি প্রসাদ দিয়ে দিতে হয়। আর এই প্রসাদে কাজ হয়, প্রসাদে সর্বদুঃখানাম হানিরূপসা যায়তে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এইভাবে ভগবানের শরণাগত হয়ে থাকাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। তখন অরিষ্টাসুর এসে ভগবানকে কংসকে বলল, কংস কুছ পরোয়া নেই, হ্যাঁ অরিষ্ট থাকতো তোমার আর ভয় কি, হ্যাঁ আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। তখন অরিষ্ট কি করলো, একটা বৃষ রূপ ধারণ করলো, একটা ষাঁড়ের রূপ ধারণ করলো, বৃষভাসুর। এসে সে ব্রজে এসেছে, এসে বিরাট রূপ, তার প্রতিটি পদক্ষেপে যেন ভূমিকম্প হচ্ছে। সে এলো, এসে কৃষ্ণকে আক্রমণ করলো। আর কৃষ্ণ তখন কি করলো, কোমর বেঁধে, চাদরটা কোমরে বেঁধে অরিষ্টের সঙ্গে বোঝাপড়া করলো। এই যে অসুরদের সঙ্গে যে যুদ্ধগুলো হলো, তাতে কিন্তু অনেকক্ষণ ধরে যুদ্ধ হয়েছে। ভাগবতে এগুলো সংক্ষেপে বলা হয়েছে, হ্যাঁ অন্যান্য গ্রন্থে যেমন গর্গসংহিতাতে এই যুদ্ধের যে বিশদ বিবরণ দেওয়া হয়েছে, কীভাবে অরিষ্ট আঘাত করলো কৃষ্ণকে, কৃষ্ণ কী করে অরিষ্টকে তার দু পা ধরে ঘোরাতে ঘোরাতে দূরে ফেলে দিল, অরিষ্ট মূর্ছিত হয়ে পড়ল, তারপরে আবার সংক্ষেপে আবার এসে আক্রমণ করল, আবার আক্রমণ করলো, আবার কৃষ্ণ তাকে পরাভূত করে ইয়ে করল, চরমে কৃষ্ণ তাকে সংহার করল। তো এবার অরিষ্টাসুরের অরিষ্টাসুরের পঞ্চত্ব প্রাপ্তি হল। তখন তারপরে অরিষ্টাসুরকে মেরে কৃষ্ণ গেছে রাধারানীর সঙ্গে দেখা করতে। রাধারানী বললেন, কৃষ্ণ আমাকে ছুঁয়ো না। শুনুন, কেন কি হয়েছে, তুমি মহাপাপ করেছ, হ্যাঁ আমাকে ছুঁলেও তোমার পাপটা আমার মধ্যে এসে যাবে। কি পাপ করলাম আমি, তুমি গোহত্যা করেছ। গোহত্যা? হ্যাঁ, ওই যে বিশ্ব রূপ নিয়ে এসেছিল তাকে তুমি মেরে, আরে ওটা তো একটা অসুর, তাকে আমাকে মারতে এসছে, আমি ওকে মারলাম, সেই জন্য পাপ হবে কেন, না না গোহত্যার পাপ হয়েছে তোমার। আচ্ছা তাহলে বলো কি করব আমি এখন, কি করে এই পাপ স্খালন হবে। তোমাকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে, ও সমস্ত তীর্থে গিয়ে, তাহলে তো হয়ে যাবে, সমস্ত তীর্থে স্নান করলেই হয়ে যাবে। রাজা বললো, হ্যাঁ হয়ে যাবে। তখন কৃষ্ণ কি করলো, হ্যাঁ সেই জমিতে পদাঘাত করল, তার গোড়ালি দিয়ে আঘাত করল, আর সেই আঘাতের সঙ্গে সঙ্গে সেখানে একটা বিশাল গর্ত হলো, জমিটা ধমে দেবে গেল, এবং সেখানে সমস্ত তীর্থগুলি এসে উপস্থিত হলো। এই ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সব এসে সেখানে উপস্থিত হলো, এবং রাধারানী এবং গোপীরা দেখল যে সব তীর্থরা মূর্তিমান রূপ নিয়ে কৃষ্ণের বন্দনা করছে। তো কৃষ্ণ স্নান করল, এই হয়েছে তো, এখন পাপ ক্ষয় হয়েছে, এখন তোমার পাপ হয়েছে, কেন আমি কি পাপ করলাম? রাধারানী জিজ্ঞাসা, তুমি অসুরের পক্ষ অবলম্বন করেছ, তার ফলে তোমার পাপ হয়েছে, এখন তোমাকেও পবিত্র হতে হবে। তখন রাধারানী গোপীদের সঙ্গে পরামর্শ করলো কি করা যায়। কৃষ্ণ তো এরকম একটা ভেলকিবাজি দেখিয়ে দিল, এখন এর সঙ্গে তো একটা কম্পিট করতে হবে। তখন গোপীরা ঠিক করলো, ঠিক আছে আমরাও একটা এইরকম কুণ্ড স্থাপন করব। তারা তাদের হাতের বালা খুলে নিয়ে তারা মাটি খুঁড়তে শুরু করল, তার ফলে এক বিশাল এক কুণ্ড সৃষ্টি হলো এবং তারা মানসী গঙ্গা থেকে সারিবদ্ধভাবে কলসিতে করে জল এনে সেখানে ঢালল। সারিবদ্ধভাবে জল তুলে একজনের আরেকজনের হাতে দিতে দিতে এইভাবে ভরে গেল। এবং তখন রাধারানী কৃষ্ণকে অনুরোধ করলো, সমস্ত তোমার এই সমস্ত তীর্থদের এখানেও আসতে বলো। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে। তখন সমস্ত তীর্থরা সেই কুণ্ডেও গিয়ে অবস্থান করল। এখন এটি হচ্ছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের ইতিবৃত্ত। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয়, জয় মহাবন। হরিশ্বরের মৃত্যু হলো, কংস তো একেবারে বিমর্ষ হয়ে পড়েছে, একের পর এক সব তার পার্শ্বদেরা, তার সমস্ত অনুচরেরা, একজন এত শক্তিশালী, তাদের এরমভাবে জীবনাবসান হলো। কেশি এসে বলল কংস ভয়ের কোনো কারণ নেই, আমি আছি। কংস বলল দেখো, একে একে তো বৎস গেল, অঘ গেল, বক গেল, প্রলম্ব গেল, ধেনুকও গেল, অরিষ্ট গেল, ঠিক আছে ওরা তো কেশি ইজ কেশি, সুতরাং ঠিক আছে কুছ পরোয়া নেই কংস, আমি আছি। কেশি কিভাবে এলো? কেশি এলো একটা অশ্বরূপ ধারণ করে, ঘোড়ার রূপ ধারণ করে, সেও একটা বিশাল একটা রূপ নিয়ে এসেছে। তারও পদক্ষেপে সমস্ত মেদিনী কম্পিত হচ্ছে, পৃথিবী কাঁপছে তার পদক্ষেপে, ভূমিকম্পের মতো। গোপসখারা সব আতঙ্কিত হয়ে কৃষ্ণের কাছে এসে বলছে কৃষ্ণ কৃষ্ণ দেখো কি হচ্ছে, কে আসছে। কৃষ্ণ বলে ঠিক আছে তোমরা সব পেছনে দাঁড়াও, আমি আছি। কৃষ্ণ দাঁড়ালো, কেশি ছুটতে ছুটতে এলো, কৃষ্ণকে গ্রাস করবে, মুখটা হাঁ করে কৃষ্ণকে গ্রাস করবে। কৃষ্ণ কি করলো? তার বাঁ হাতটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে তার হাতটা বড় হতে থাকতে, মানে বাড়তে বাড়তে এমন হয়ে গেল যে কেশির গলাটা রুদ্ধ হয়ে গেল, আর প্রচণ্ড তাপ বেরোতে লাগলো, যন্ত্রণায় ছটফট করতে লাগলো কেশি। তারপরে কেশির পা ধরে কংস আর কৃষ্ণ তাকে ঘোরাতে 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 ঘোরাতে, আর এদিকে আবার পেটাতে 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 কেশির জীবনাবসান তো হলোই, তার সমস্ত শরীরটা একটা মাংসপিণ্ডে পরিণত হলো, সেটা কৃষ্ণ ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে সেটা কোথায় গিয়ে পড়ল? বারো মাইল দূরে কংসের ঠিক সামনে। কংস ভাবলো কি ব্যাপার, এটা কি হলো? তা পরেও বুঝতে পারলো যে এটা কেশির মৃতদেহ। দেখে কংসের ভয়ে তার সে একটা ঝড়ের মধ্যে একটা শুকনো পাতার মতো কাঁপতে লাগল। ভয় পেলে রোমাঞ্চিত হয় শরীর, কংসেরও শরীর সেরম রোমাঞ্চিত হল। আর সেখানে বসুদেব ছিল। বসুদেব কংসের এই পরিস্থিতি দেখে তার মুখে একটু হাসির আভাস এসেছিল। সেটা দেখে কংস বলল, দেখো আমার ঘরে আমার শত্রু, আমার বিপদে এর আনন্দ হচ্ছে। এ বলে কংস তার তরবালি তলোয়ার বার করে ওকে মারতে গেল বসুদেবকে। সেই সময় নারদ মুনি সেখানে এলেন, এসে বললেন, কংস বসুদেবকে মেরে কি লাভ হবে, বরং বসুদেবকে মারলে কৃষ্ণের তোমার প্রতি ক্রোধ আরো বেশি, কৃষ্ণ তোমার প্রতি আরো বেশি রাগান্বিত হবে, তখন তোমার বিপদ আরো বেশি হবে। তার থেকে ইয়েকে না মেরে, বসুদেবকে না মেরে বরং কৃষ্ণকে মারার চেষ্টা করো, ওই তোমার শত্রু। নারদ মুনি কেন বলছেন এরকম ভাবে? মনে হচ্ছে নারদ মুনি যেন কংসের পক্ষ অবলম্বন করছে। কিন্তু নারদ মুনি এটা করছেন যাতে কংসের মৃত্যুটা আরো তাড়াতাড়ি সংঘটিত হয়। দেবতারা, স্বর্গের দেবতারা, নারদ মুনি তো দেবর্ষি, দেবতাদের ঋষি, হ্যাঁ, তাই দেবতারা গিয়ে তার কাছে সমস্ত আবেদন রাখে যে নারদ মুনি কৃষ্ণের ইয়েটা আরেকটু তাড়াতাড়ি করুন, আমরা তো অপেক্ষা করছি, আমাদের এই কংসের মৃত্যুর জন্য কতদিন আর আমাদের অপেক্ষা করতে হবে। তো সেই জন্যই নারদ মুনি এইভাবে যেন কংসকে উপদেশ দিচ্ছে, সদ উপদেশ দিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এগুলি কংসকে নারদ মুনি মরণ উপদেশ দিচ্ছে, মরার উপদেশ দিচ্ছে। না, কংস তখন বলল, আমি তো মারার এত চেষ্টা করছি কিন্তু ওকে তো মারতে পারছি না, দেখো আমার সব মরে গেল, আমার সব অনুচরেরা মরে গেল, হ্যাঁ, শত চেষ্টা করে আমি মারতে পারছি না। নারদ মুনি তখন বললেন, দেখো কংস, তোমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। যখন শত্রু বেশি পরাক্রমশালী হয় তখন এককভাবে তার সঙ্গে বোঝাপড়া করতে নেই, তোমার সমস্ত শক্তি একত্রিত করে তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। কি করতে হবে? তোমার তো এত সমস্ত বন্ধু বান্ধব রয়েছে, ওদের সকলকে ডেকে আনো আর কৃষ্ণকেও ডেকে আনো এখানে, তারপরে এখানে এনে কৃষ্ণের সঙ্গে বোঝাপড়া কর। কংস বলল, আমি কি করে ওদেরকে বলবো যে আমি কৃষ্ণের ভয়ে ভীত হয়ে আপনাদের ডাকছি, এতে তো আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। নারদ মুনি বলল, ওইভাবে বলার দরকার নেই, তুমি একটা ঘোষণা করো যে তোমার এখানে যে হরধনুটা আছে যেটা তুমি পরশুরামের কাছ থেকে পেয়েছিলে, সেই ধনুকটার নিয়ে যজ্ঞ করো, আর ঘোষণা করো এই ধনুকটাতে যারা ছিলা পড়াতে পারবে তাদের তুমি অর্ধরাজ্য দান করে দেবে। সেই জন্যই কংস এই ধনুর্যজ্ঞের আয়োজন করল আর কৃষ্ণকে নিমন্ত্রণ করে আনো। তখন কংস কি করলেন, অক্রূরকে পাঠালেন কৃষ্ণকে নিয়ে আসার জন্য। অক্রূর ভক্ত তো অক্রূর মনে করলো এটা তো একটা সুন্দর সুযোগ কৃষ্ণের কাছে যাওয়ার, তো অক্রূর মেনে নিল। কংস নিজের রথটা দিয়ে দিল, যাও তুমি এই রথে করে কৃষ্ণকে নিয়ে এসো। তখন অক্রূর কংস কৃষ্ণকে আনার জন্য অক্রূরকে পাঠালো। অক্রূর বৃন্দাবনে এলো, বৃন্দাবনে এসে সে দেখছে যে বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের পদচিহ্ন, শ্রীকৃষ্ণ অক্রূর সেই পদচিহ্নে প্রণতি জানালো। প্রণতি জানিয়ে সেই ধুলিতে সে অবগাহন করলো, মানে ধুলোতে যেন স্নান করলো। করে তারপর নন্দ মহারাজের গৃহে গেলেন। সারা রাত ধরে নন্দ মহারাজের সঙ্গে অনেক আলোচনা হলো। কংসকে, কংসের যে চক্রান্ত কৃষ্ণকে মারার, এইভাবে কৃষ্ণকে ডেকে আনছে, সে সমস্ত কথা বলল। আর কৃষ্ণ একটু হাসলো, হেসে বলরামের দিকে একটু তাকালো। বলরাম বলে ঠিক আছে, ভালো সুযোগ এসেছে এখন। তো এইভাবে তাদের সারা রাত কাটলো। পরের দিন সকালবেলা সেই খবরটা ছড়িয়ে পড়ল, কৃষ্ণ মথুরাতে যাচ্ছে রাজার নিমন্ত্রণ করে, রাজার নিমন্ত্রণে। কৃষ্ণ সেই কথা শুনে গোপীরা তারা বলল যে না, আমরা কিছুতেই কৃষ্ণকে যেতে দেব না। যারা এক নিমেষের জন্য, যারা কৃষ্ণের বিরহ, কৃষ্ণকে না দেখতে পাওয়ার বিরহ অনুভব করত, তাদের ছেড়ে কংস, কৃষ্ণ চলে যাবে কংসের মথুরায়, সেখানে না জানি তার কীরকম ইয়ে হবে, বিপদ হবে। এবং এই এতদিনের, এতক্ষণের বিরহ আমরা কী করে সহ্য করব, এই দুশ্চিন্তায় তারা কিছুতেই কৃষ্ণকে যেতে দেবে না। তারা অক্ষুরকে নানা রকম ভাবে তিরস্কার করতে লাগলো। তুমি অক্রূর, অক্রূর নয়, তুমি সবচেয়ে ক্রূর ব্যক্তি। আর তারা রথের ঘোড়া টেনে ধরলো, কেউ কেউ রথের সামনে শুয়ে পড়ল, কেউ রথের চাকা ধরে টানতে লাগলো। কৃষ্ণ তাদের বোঝালেন যে আমি আবার ফিরে আসব, এখে একটা কিছু কাজে আমাকে যেতে হচ্ছে, সুতরাং বাধা দিও না। এইভাবে কৃষ্ণ তাদেরকে নিরস্ত করল। যতক্ষণ রথের, রথটাকে দেখা যাচ্ছিল, যতক্ষণ রথের থেকে যে ধুলো উঠছিল, রথটা অদৃশ্য হয়ে গেছে, রথের যে ধুলো উঠছে সেই ধুলোটার দিকে তাকিয়ে ব্রজবাসীরা রইল, তাকিয়ে রইল। অক্রূর এইভাবে কৃষ্ণকে ব্রজ থেকে মথুরায় নিয়ে এলো। যমুনায় কংস ভাবলো যে আমি একটু স্নান করি যমুনায় পবিত্র জলে। কংস কৃষ্ণকে বলল, বলরামকে বললো, আমি একটু এখানে স্নান করে তর্পণ করবো। হ্যাঁ তুমি যাও। অক্ষর যখন জলে নেমেছে, গিয়ে দেখে যে ওখানে জলের মধ্যে কৃষ্ণ বলরাম। তাহলে কৃষ্ণ বলরাম তো রথে আছে, এখানে কিভাবে এলো? তো আবার ফিরে গিয়ে দেখে কৃষ্ণ বলরাম রথে বসে আছে। এবার যখন আবার এলো, তখন দেখলো চতুর নিয়ে বাসুদেব আর শঙ্করসন দাঁড়িয়ে রয়েছেন জলের মধ্যে। অক্ষর খুব সুন্দরভাবে তাদের বন্দনা করলেন। তারপরে রথে করে কৃষ্ণ বলরামকে নিয়ে এলেন। তাকে অনুরোধ করলেন, আমার বাড়িতে তুমি এসো। কৃষ্ণ বলল, না, আমাদের এই কাজটা সম্পন্ন করে তারপরে আমি যাব তোমার বাড়িতে। এখন একটা কাজ নিয়ে এসেছি, সুতরাং কাজটা সম্পূর্ণ না করে আমার যাওয়া ঠিক হবে না। এদিকে ব্রজবাসীরা, তারা নন্দ মহারাজ এবং অন্য ব্রজবাসীরা রাজার কাছে অনেক ভেট নিয়ে তারাও এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণ বলরাম সেখানে গেল তার বাবা এবং অন্যান্য ব্রজগোপদের সঙ্গে মিলিত হল। তারপরে কৃষ্ণ বলল, কিছু প্রসাদ গ্রহণ করার পরে, স্নান টান করে প্রসাদ গ্রহণ করে কৃষ্ণ ভাব বলল যে আমি এখন ইয়েতে যাব, শহরটা দেখতে যাব, মথুরা নগরী। ঠিক আছে, তো কৃষ্ণ সব সখাদের নিয়ে মথুরা দেখতে গেল। সেই মথুরায় অপূর্ব, তার অপূর্ব সুন্দর বর্ণনা আমরা পাচ্ছি। বিশাল রাজপথ, তার দুপাশে ফুলের বাগান, এবং মাঝে মাঝে রাস্তার উপরে তোরণ, এবং সেখানে হাতিরা রাস্তাতে সুগন্ধি জল ছড়াচ্ছে তাদের সুরে করে, এবং রাস্তার দুপাশে বিশাল সমস্ত অপূর্ব সুন্দর প্রাসাদ। সেই প্রাসাদ থেকে সমস্ত ব্রজ মথুরার মথুরাবাসীরা কৃষ্ণকে দেখছে, বলরামকে দেখছে। তারা কৃষ্ণ বলরামের কথা শুনেছে, কিন্তু এই প্রথম কৃষ্ণ বলরামকে দেখতে পাচ্ছে। তারা তু চোখ ভরে কৃষ্ণ বলরামকে দেখছে। আর কৃষ্ণ বলরাম তাদের বন্ধুদের নিয়ে হাসতে হাসতে নগর দেখতে দেখতে চলেছে। এক জায়গায় দেখলো যে একটা কতগুলো ধোবি, ধোপা, রজক, তারা কংসের কাপড় চোপড় নিয়ে যাচ্ছে। তো কৃষ্ণদেব বলল যে দেখো, আমরা রাজার অতিথি হয়ে এসেছি, তো আমরা তো গ্রামের ছেলে, তো রাজার কাছে যাওয়ার জন্য আমাদের তো উপযুক্ত পোশাকের দরকার। তো তোমরা আমাকে কিছু পোশাক দেবে? সেই রজক ধোপা একেবারে রেগে অগ্নিশর্মা, কি এত বড় স্পর্ধা, রাজার কাপড় তোমরা পরতে চাও? তোমরা বনে থাকো, ল্যাঙ্গট পরে থাকো তোমরা, এখন এখানে তোমাদের এত স্পর্ধা যে রাজার, এইভাবে কৃষ্ণকে তিরস্কার করতে লাগল। তখন কৃষ্ণ কি করল, তার বাঁ হাতটা দিয়ে তাকে মাথায়, তার গালে একটা চর মারল, আর তার ফলে তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে পড়ে গেল। আর এই অবস্থা দেখে অন্য সমস্ত ধোবিরা ও তাদের বোঝা ফেলে ওখান থেকে পালিয়ে গেছে। তখন কৃষ্ণ, বলরাম এবং গোপেরা, গোপসখারা সেই বোঝা খুলে তাদের মনোমতো পোশাকগুলি নিয়ে তারা পড়ল। তো কিছুদিন যাওয়ার পরে এক কে যারা পোশাক ইয়ে করে, দর্জা, ঠিক আছে, দর্জিও ঠিক নয়, যাই হোক, তন্তু পায়, তাঁতি, 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 তারা কৃষ্ণকে দেখে ওরা এগিয়ে, ও এগিয়ে এসে বলল তোমাদের কাপড়গুলো আমি তোমাদের পরিয়ে দিচ্ছি, কেন ওরা তো ঠিক মতো পরতে পারেনি, তো এসে ওদের খুব সুন্দর করে সাজিয়ে পোশাকগুলো পরিয়ে দিল। তখন কৃষ্ণ তাকে আশীর্বাদ করল, হ্যাঁ, যে এই জীবনে তুমি রাজ্যসুখ ভোগ করবে এবং পরবর্তী জীবনে তুমি ভগবত ধামে ফিরে যাবে। দেখো ভগবানের সেবার কি অপূর্ব ফল, একটুখানি ভগবানের কাপড়গুলো ঠিক করে দিয়েছে, ব্যাস ভগবান তার প্রতি প্রসন্ন হলেন। কিছুদূর যাওয়ার পরে এক মালাকার, সে কৃষ্ণের কথা শুনেছে, আর কৃষ্ণকে দেখে সে এগিয়ে এসে কৃষ্ণের পায়ে পড়ে দেখেছে, তুমি এসো আমার দোকানে। আর নানান রকম ফুলের মালা দিয়ে কৃষ্ণকে তারা সাজালো, বলরামকে সাজালো, সমস্ত গোপসখাদের সাজালো। কৃষ্ণ সেই মালাকারকেও সুদামাকেও এইভাবে পুরস্কৃত করলেন, এই জীবনে তুমি রাজার মতো সুখ লাভ ভোগ করবে এবং পরবর্তী জীবনে তুমি ফিরে যাবে, ফিরে আসবে আমার কাছে। কিছুদূর যাওয়ার পরে দেখে যে একটা কুবজা, কুবজা মানে কুজ, কুজ ত্রিবক, তার নাম ত্রিবক্রা। তার শরীরটা তিনটি জায়গায় বাঁকা। সে কৃষ্ণ তাকে মজা করে জিজ্ঞাসা করলো, সুন্দরী তুমি কোথায় যাচ্ছ? তো সেও মজা করে বলল, হে মদন গোপাল, আমি তোমাকে সাজাবার জন্য এসেছি। আমি এই যে চন্দন নিয়ে যাচ্ছি এবং গন্ধ নিয়ে যাচ্ছি কংস, কিছু কংসের জন্য, তবে না এটা তোমারই উপযুক্ত। এই বলে সে কৃষ্ণকে চন্দন দিয়ে সাজিয়ে দিল। তখন কৃষ্ণ কি করল, তার পায়ের ওপরে তার পা দুটো রেখে তার থুতনির নিচে ধাক্কা দিয়ে একটা ঝাঁকানি দিল, আর তার ফলে ত্রিবক্রার ওই শরীরটা সোজা হয়ে গেল। আর সত্যি সত্যি তার রূপটা এক অপূর্ব সুন্দরী রূপ পরিগ্রহ করল। সে তখন কৃষ্ণকে, কৃষ্ণের আঁচল ধরে বলল যে তুমি চলো আমার বাড়িতে। কৃষ্ণ বলল, না এখন নয়, আমি পরে যাব তোমার বাড়িতে। তারপরে কৃষ্ণ সঙ্গে সাক্ষাৎ হলো কতগুলি ব্যবসাদারের। তারা কৃষ্ণকে নানা রকম উপহার নিয়ে এলো কৃষ্ণের কাছে। কৃষ্ণ তাদের জিজ্ঞাসা করল যে এই ধনুর্যজ্ঞটা কোথায় হচ্ছে আপনারা বলতে পারেন? তারা ভয়ে কিছু বলল না, যে যদি রাজা জানতে পারে যে এদেরকে আমি পথ দেখিয়েছি তাহলে তো আমাদের মুশকিল হতে পারে। এখানে আমরা ব্যবসাদারদের মনোভাবটা বুঝতে পারছি, তারা সবসময় সচেতন যদি কোনো রকমে লস হয়ে যায়, কোনো ঝুঁকি তারা নিতে চায় না। কিন্তু সেখানে কতগুলো ছোট ছোট ছেলে ছিল, তারা বলল আমরা জানি কোথায় ধনুর্যজ্ঞ হচ্ছে। তখন তারা পথ দেখিয়ে নিয়ে গেল কৃষ্ণ বলরামকে এবং সখাদ গোপ সখাদের। তারপরে কৃষ্ণ সেখানে গেল, ওখানে ধনুর্যজ্ঞের আয়োজন হচ্ছে, পরের দিন ধনুর্যজ্ঞ হবে। তো কৃষ্ণ সেখানে, ওখানে দ্বারপাল ছিল, অনেক সেপাহী সন্ত্রী ছিল, তারা কৃষ্ণের পথ রোধ করলো, যাবে না ভেতরে। এখন কৃষ্ণ বললে, তোমার কথা আমি কেন শুনবো? ওদেরকে সরিয়ে দিয়ে কৃষ্ণ সোজা চলে গেল। গিয়ে দেখলো ধনুকটা, সে বিশাল হরধনু, শিবের ধনু। ত্রিপুরাসুরকে মারার জন্য ভগবান শিবকে এই ধনুকটা দিয়েছিলেন, বিষ্ণু এই ধনুকটা দিয়েছিলেন। কালক্রমে সেই ধনুকটা পরশুরাম পেয়েছিল, ওই ক্ষত্রিয়দের নিধন করার জন্য পরশুরাম এই ধনুকটা প্রাপ্ত হয়েছিল। তারপরে পরশুরাম এই ধনুকটা কংসকে দিয়েছিল তার প্রতি সন্তুষ্ট হয়ে। এখন সেই ধনুকটা নিয়েই যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হবে। কৃষ্ণ কি করল, বাহাত দিয়ে ধনুকটা, যেই ধনুকটা পঞ্চাশ ষাট জন বীরেরাও পর্যন্ত তুলতে পারে না, কৃষ্ণ অনায়াসে সেই ধনুকটা বাঁহাত দিয়ে তুলে নিল। তুলে নিয়ে সে ধনুকটাকে বেঁকিয়ে তাতে ছিলা পড়াল, আর ছিলা পড়িয়ে যখন টান দিল ধনুকটা তখন ভেঙে গেল। আর সেই ধনুকটা ভাঙার ফলে একটা প্রচণ্ড শব্দ হলো। সকল কংসভাব জিজ্ঞাসা করলো সকলকে, কি হলো কি হলো? এই কৃষ্ণ ধনুকটা ভেঙে দিয়েছে। পরশুরাম যখন কংসকে ধনুকটা দিয়েছিলেন তখন তিনি বলে দিয়েছিলেন, এই ধনুকটা যখন ভাঙবে কেউ এসে তখন বুঝবে তোমার মৃত্যু হবে। কংসের অবস্থা সকলেই অনুভব করতে পারছি কিরম হয়েছিল। কংস তার সমস্ত তবুও নাছোড় বান্দা, তার সৈন্যদের পাঠিয়েছে, এক অক্ষহীন সৈন্যদের, যাও গিয়ে ওকে ওর সঙ্গে বোঝাপড়া করো। কৃষ্ণ আর বলরাম সেই ধনুকের ভাঙা ধনুকের অর্ধাংশ নিয়ে দুজনে ওই ধনুক দিয়ে পিটিয়ে পিটিয়ে সবাইকে মেরে ফেলল। কৃষ্ণকে কি ধনুকেরও ইয়ে নিতে হয়, ভাঙা ধনুকেরও আশ্রয় নিতে হয়? না, কৃষ্ণ ইচ্ছে করলেই নিমেষের মধ্যে সকলকে সংহার করতে পারে। তবু এটা লীলা, এই লীলাটা যাতে আমাদের বোধগম্য হয় কৃষ্ণের শক্তিটা কি অসীম। এইভাবে সমস্ত ইয়েদের সৈন্য সামন্তদের সংহার করে কৃষ্ণ বলরাম ফিরে এলো বন্ধুদের নিয়ে, যেখানে গোপেরা বৃন্দাবনবাসীরা আশ্রয় নিয়েছিল শহরের প্রান্তে। তারপর সেখানে খেয়েটে সকলে ঘুমিয়ে পড়ল। সেই রাত্রে দুজন ঘুমোতে পারেনি, একজন হচ্ছে নন্দ মহারাজ, তার মনে অসংখ্য ভীষণ ভয় যে এইভাবে কংসের আয়ত্তের মধ্যে এসে গেছি, না জানি কংস কি করবে এখন। আরেকজন শুধু ঘুমোতে পারল না, কংস, সে সারা রাত নানা রকম দুঃস্বপ্ন দেখল। সে দেখলো যে তার চারপাশে সমস্ত মুণ্ডহীন ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, ভূত প্রেত পিশাচীরা নৃত্য করছে। হ্যাঁ, কংস আমাদের দেশ, আমাদের দলে যোগ দাও। আর কংস দেখছে যে মাটিতে তার ছায়া পড়ছে না, যেন ও ভূত হয়ে গেছে এখন। এইভাবে সারা রাত কাটল। পরের দিন সকালবেলা উঠে কংস এসছে দেখ সব পর্যবেক্ষণ করতে, যেখানে মল্লযুদ্ধ হবে সেখানে দোরগোড়ায় প্রাসাদের ফটকের সামনে কুবলায় পীরকে রাখা হয়েছে যাতে কৃষ্ণ বলরাম আসা মাত্র ওকে দেখে মেরে ফেলে। এইভাবে কংস সমস্ত আয়োজন করেছে। তো কংস তখন সব দেখে টেখে গেছে, এদিকে কৃষ্ণ বলরাম ঘুম থেকে উঠেছে, উঠে প্রস্তুত হয়েছে, সাজগোজ করে এসেছে কংসের প্রাসাদে, আসছে যেখানে মল্লযুদ্ধ হবে। ওদের ডাকা হয়েছে, তোমরা তো খুব পটু মল্লযুদ্ধে, তো তোমরা তোমাদের বীরত্ব প্রদর্শন করো এখানে। তো কংস কি করেছিল, কৃষ্ণ বলরামকে মারার জন্য সমস্ত আয়োজন করে রেখেছিল যে যখন আসবে তখন কুবলায়পীর হাতিকে দিয়ে তাকে মেরে ফেলা হবে। তখন কৃষ্ণ আর বলরাম তখন কি করল, এটা পথটাকে আগলে রেখেছে, ঢুকতে দেবে না। কৃষ্ণ বলল মাহুতকে যে তোমার হাতিকে সরাও। তো মাহুত হাতিকে না সরিয়ে ওই হাতিকে কৃষ্ণকে দিয়ে হাতিকে দিয়ে কৃষ্ণকে আক্রমণ করল। তো কৃষ্ণ এইভাবে হাতির দ্বারা আক্রান্ত হয়ে সে প্রথমে হাতিটা চেয়েছিল কৃষ্ণকে সুরে ইয়ে করে তাকে ইয়ে করবে, আঘাত করবে। আর কৃষ্ণ কি করলো, সেই হাতিটাকে সুর ধরে টানতে শুরু করলো। আর বলরাম পেছন থেকে হাতিটা লেজ ধরে টানতে শুরু করলো। কুবলায়পীর যত বিপর্যস্ত হলো এইভাবে, সে তত বেশি সে ক্রোধান্বিত হলো। তখন কৃষ্ণ ঠিক করলো তার সঙ্গে কিছু খেলা করা যাক। কৃষ্ণ তখন হাতিটার পেটের নিচে চলে গেল, আর হাতিটা তখন কৃষ্ণকে খুঁজছে, খুঁজে পাচ্ছে না পেটের নিচে কৃষ্ণ কোথায় গেল কোথায় গেল। তারপরে কৃষ্ণ বেরিয়ে এসে হাতিটাকে আবার সেই সুর ধরে টানাটানি করতে শুরু করলো। কুবলায়পের এত শক্তিশালী হাতি, কিন্তু কৃষ্ণের কাছে সে একটা খেলার পুতুল মতো হয়ে গেল। কখনো বলরাম আর কৃষ্ণ লেজ ধরে সুর ধরে টানছে। তারপরে এক সময় কৃষ্ণ মাটিতে পড়ে গেছে, কুবলায়পীর এসে তাকে ওই হাত ইয়ে করে আক্রমণ করতে গেছে, আর তখন কৃষ্ণ সরে এসছে, আর সে কুবলায়পীর এত জোরে মাটিতে তার দাঁত দিয়ে আঘাত করলো, তাতে নিজেই ব্যথা পেল, ব্যথা পেয়ে আরও বেশি রেগে গেল। অবশেষে এইভাবে অনেকক্ষণ কুবলায়পীরের সঙ্গে এইভাবে খেলা করার পর একসময় কৃষ্ণ সেই হাতিটাকে ছুটটা ধরে তেমন টানলো যে হাতিটা মাটিতে পড়ে গেল। তখন কৃষ্ণ সেই হাতিটার ওপরে চড়ে হাতির দাঁতটা উপড়ে নিল, নিয়ে সেই সেই হাতির দাঁত দিয়ে হাতিটাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল। তখন কৃষ্ণ আর বলরাম দুজনে ওই হাতির দুটো দাঁতকে একটা বিজয় বিগ্রহ রূপে গ্রহণ করে রঙ্গমঞ্চে প্রবেশ করল। সেই সম্বন্ধে কৃষ্ণের সুন্দর একটা বর্ণনা হচ্ছে যে কৃষ্ণের ইয়েতে মুখে চন্দন, শ্বেত চন্দনের দিয়ে সাজানো হয়েছিল ফোঁটা দিয়ে, আর সেই হাতির ইয়েটা রক্তগুলো তার মুখে এসে পড়ে লেগেছে, তাতে যেন মনে হচ্ছিল যে রক্তচন্দন দিয়ে কৃষ্ণের মুখটা সাজানো হয়েছে, শ্বেতচন্দন দিয়ে আর রক্তচন্দন দিয়ে। আর তারা বীর দর্পে ওইভাবে কৃষ্ণ বলরাম রঙ্গমঞ্চে প্রবেশ করল। তখন সকলে, বিভিন্ন লোকের মনে বিভিন্ন রকম মনোভাব হলো। মল্লানাম অশ্বনী, যারা মল্লবীর ছিল চানুর মুষ্টিক, তাদের কাছে মনে হলো এই কৃষ্ণ যেন অশ্বনী বজ্র। নরানাম নরবড়, মানুষেরা তাকে দেখলো যে শ্রেষ্ঠ মানুষ রূপে। রাজাদের কাছে মনে হলো তারা যেন দণ্ডদাতা, এর কৃষ্ণ যেন দুর্বৃত্ত রাজাদের দণ্ডদাতা। এইভাবে বিভিন্ন মায়েদের কাছে মনে হলো মা বাবা এটা যেন তাদের বৎস। ব্রজবাসীদের কাছে মনে হলো এরা আমার আপনজন। এইভাবে বিভিন্ন ব্যক্তির কাছে কৃষ্ণ বলরাম বিভিন্ন রূপে প্রতিভাত হল। তো রঙ্গমঞ্চে এসে দেখে তার প্রতিদ্বন্দ্বী দুই বিরাট দৈত্য, বিশালাকায় দৈত্য, চানুর আর মুষ্টিক। তো লোকেরা প্রতিবাদ করতে লাগলে, মল্লযুদ্ধ তো সমানে সমানে হয়, এটা কিরকম আয়োজন, একটা শিশুর সঙ্গে এরকম এক দুই দৈত্যের মল্লযুদ্ধ কি করে এটা সম্ভব, এটা কিভাবে এটা বরদাস্ত করা যায়। কৃষ্ণও সে কথা বলল যে মল্লযুদ্ধ তো সমানে সমানে হয়, এটা কিরকম আয়োজন হয়েছে। তখন চানুর বলল, তোমাদের দেখতে শিশুর মতো হলেও তোমরা শিশু নও। এইভাবে যেন সরস্বতী তাদের মুখ দিয়ে সত্যি কথাটা বলিয়ে দিল, তোমরা শিশু নও, তোমরা এই হরধনুকে ভঙ্গ করেছ, তুমি এরকম সৈন্যদেরকে শুধু ইয়ে করে ভাঙা ধনুক দিয়ে তোমরা তাদেরকে সংহার করলে, এক অক্ষহীন সৈন্য। কুবলায়পীরকে তোমরা অনায়াসে সংহার করলে, সুতরাং তোমরা তো কোনো সাধারণ মানুষ নও। সত্যি কথাই, কৃষ্ণ কি সাধারণ মানুষ? কৃষ্ণ কি শিশু? তো যাই হোক, যুদ্ধ শুরু হলো, চানুরের সঙ্গে কৃষ্ণের আর মুষ্টিকের সঙ্গে বলরামের প্রচণ্ড যুদ্ধ হলো। অবশেষে কৃষ্ণ চানুরকে মাথার উপরে তুলে, হাত দিয়ে মাথার উপরে তুলে ঘোরাতে 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 প্রচণ্ড বেগে মাটিতে ফেলে দিল, তার ফলে চানুরের মৃত্যু হল। এইভাবেই বলরাম মুষ্টিককে সংহার করল। এবং তখন তাদের আর তিন ভাই ছুটে এলো তাদেরকে আক্রমণ করার জন্য, কৃষ্ণ বলরামকে, শল, তোশল, তৃতীয় জনের নামটা কি ছিল, কুট, কুট, শল, তোশল এবং কুট, তাদেরকেও তারা সংহার করল। অন্য মন সমস্ত মল্লবীরেরাও এসে আক্রমণ করল, তাদেরও সেখানে সংহার করল। তখন সকলে কৃষ্ণের জয়ধ্বনি দিতে শুরু করল। তা দেখে কংস একেবারে ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে বলল, এদের এখান থেকে এখনই বার করে দাও। উগ্রসেনকে এখনই মেরে ফেলো, বসুদেবকে এখনই মেরে ফেলো। এইভাবে সে পাগলের মতো চিৎকার করতে লাগলো মঞ্চের ওপরে উঠে দাঁড়িয়ে। তখন কৃষ্ণ কি করল, কৃষ্ণ এক লাফে সেই মঞ্চের ওপরে উঠে গেল। কংস ঢাল আর তরোয়াল নিয়ে কৃষ্ণের সঙ্গে বোঝাপড়া করবার জন্য এগিয়ে এলো। কংসের হাতে ঢাল তরোয়াল, কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু কৃষ্ণ কি করল, কংসের সমস্ত আঘাতগুলিকে এড়িয়ে গিয়ে কংসকে এমন এক থাপ্পড় মারল যে কংসের শিরস্ত্রাণ, মাথার মুকুট ছিটকে পড়ে গেল। তখন কংস, কৃষ্ণ কংসের লম্বা চুল, সে লম্বা চুল ধরে টেনে সেই মঞ্চ থেকে লাফ দিয়ে সেখানে, যে যেখানে রঙ্গমঞ্চ সেখানে সকলের মাঝখানে কংসকে নিয়ে এলো। নিয়ে এসে সকলের সামনে সে শুধু হাত দিয়ে মেরে মেরে কংসকে সংহার করল। তখন কংসের আট ভাই ছুটে এলো কৃষ্ণকে আক্রমণ করার জন্য, কৃষ্ণ বলরাম তাদেরকেও সংহার করল। আর সকলে তখন সেখান থেকে পালিয়ে গেল কংসের অনুচরেরা। কৃষ্ণ তখন কারাগারে গিয়ে উগ্রসেনকে এবং বসুদেবকে মুক্ত করে দিল। এতদিন পরে বসুদেব এবং দেবকীর সঙ্গে তাদের পুত্রের মিলন হলো। আমরা স্বাভাবিকভাবে অনুভব করতে পারি সেই মিলনটা কত কত করুণ সেই মিলন। তারপরে কৃষ্ণ এবং বলরাম উগ্রসেনকে রাজপদে অধিষ্ঠিত করলেন, কৃষ্ণ নিজে রাজা হলেন না, তিনি উগ্রসেনকে রাজা করলেন। বসুদেব দেখলেন যে আমার ছেলের তো উপনয়ন হয়নি, শিক্ষার জন্য গুরুকুলে যাওয়া হয়নি, তখন কৃষ্ণকে তারা ইয়েতে পাঠালেন অবন্তী নগরীতে। সেখানে সান্দীপনী মুনির আশ্রম, সান্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম 60 দিন রইল, 64 দিন থেকে 64 কলা 64 বিদ্যা আয়ত্ত করল। এক এক দিনে এক একটি বিদ্যাতে তারা পারদর্শী হলেন। সেখানেই সুদামা বিপ্রের সঙ্গে কৃষ্ণের পরিচয় হয়েছিল, তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। এইভাবে কৃষ্ণ আর বৃন্দাবন লীলা বিলাস করলেন, করে মথুরা লীলায় প্রবেশ করলেন। আজকে আমি সকালে দেখেছিলাম অনেকগুলো প্রশ্ন ছিল, তো আমি সেই প্রশ্নগুলির উত্তর দেব এখন, কালকে আমি এর পরবর্তী এটি বলবো। বলার অনেক কিছু আছে, বিশেষ করে রাধারানীর তত্ত্ব, রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক, সেটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কিছু কীর্তন করব আজকে। সকালে প্রশ্নগুলি কোথায় ছিল? না, এটা উপরে না, আমি আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নটা প্রথমে ছিল আমার মনে আছে। যাই হোক, শাশ্বতী রাধিকা দেবী দাসী, ওকে, খুব সুন্দর তোমার হাতের লেখা। গুরু মহারাজ, আপনার শ্রীচরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম জানাই। ক্ষীর সমুদ্র মন্থন করার ফলে যে অমৃত উঠেছিল, সেই অমৃত প্রকৃতপক্ষে কি? ভগবান বলেছেন জাতস্যহি ধ্রুব মৃত্যু, তাহলে অমৃত পান করে কি করে অমর হওয়া যায়? অমৃত পানে কি চিন্ময় শরীর লাভ হয়? ভেরি গুড কোয়েশ্চেন। এটা জাগতিক অমৃত, এই জড় জগতের অমৃত, এটা চিরতরে অমরত্ব লাভ হয় না, তবে দীর্ঘকাল আয়ু লাভ হয়, যতদিন পর্যন্ত এই ব্রহ্মাণ্ডটা থাকে। তারপরে ব্রহ্মাণ্ডের যখন বিনাশ হয়, তখন সে যারা অমৃত পান করে অমর হয়েছে দেবতারা, তাদেরও জীবন অবসান হয়, ঠিক আছে, এমনকি ব্রহ্মার পর্যন্ত জীবন অবসান হয়। আর প্রকৃত অমৃতটা কি? প্রকৃত অমৃত হচ্ছে ভগবত ভক্তি, তার ফলে আমরা আমাদের চিন্ময় জীবন লাভ করি, চিন্ময় শরীর লাভ করি, এবং সেই শরীর অবিনশ্বর, সেই শরীর কখনো নষ্ট হয় না। উৎসব চৌধুরী, ওকে, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণ কমলে অসংখ্য দণ্ডবত প্রণতি। মহেশ ধামের সদাশিব কি যোগমায়া দেবীর পতি? হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণের ত্রিবিধ অন্তরঙ্গা শক্তির মধ্যে লাদিনী শক্তি চরম সারভূত মহাভাব স্বরূপিণী হলেন রাধারানী। তিনি আরও বলেছেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণে পূর্ণ শক্তিমান, রাধারানী কৃষ্ণের বহুবিধ শক্তির মধ্যে একজন অথবা তিনি পূর্ণ শক্তি, এই ব্যাপারটি কৃপা করে যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, কৃষ্ণের যে শক্তির যে চরম প্রকাশ হচ্ছে লাদিনী শক্তি, তার থেকে আসছে অন্যান্য শক্তি, বুঝতে পারলে? সেই যে লাদিনীর চরম প্রকাশ হচ্ছেন বা মূর্তিমতী প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। সম্বিত আর সন্ধিনী সেটা আসছে বলরাম থেকে, ঠিক আছে, বলরাম যোগমায়া থেকে আসছে সন্ধিনী এবং সম্বিত। আনন্দানন্দ দাস, ওকে, কোটি কোটি দণ্ডবাদ প্রণাম গুরু মহারাজ, যদিও বহুবার আলোচিত হয়েছে তথাপি পুনরায় গৃহস্থ ভক্তের নিত্য নিয়মান্ত মঙ্গল আরতি, ভগবানের সেবা ও প্রচার কার্যে অংশগ্রহণ বিষয়ে কৃপাপূর্বক আলোকপাত করার অনুরোধ জানাই। যদি কোনো গৃহস্থ ভক্তের নিয়মিত মঙ্গল আরতি সম্ভবপর না হয়ে ওঠে, তার এই প্রশ্নটা তোমরা তোমাদের যারা গাইড করছে তাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে। মাধুরী বৃন্দা দেবী দাসী, মাধুরী বৃন্দা কে? মাধুরী বৃন্দা, আচ্ছা, মাধুরী তোমার নাম? মাধুরী বৃন্দা না বৃন্দা, একটু দেখে নিও তুমি। হ্যাঁ, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমার মানে ভগবানের দেওয়া এক পুত্র সন্তানকে আপনি একটু কৃপা করুন, যাতে ও আপনার অজস্র গুণের মধ্যে অতি সামান্য গুণ পায়, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আপনি কৃপা করে যদি ওর মাথায় আপনার হাতটা রাখেন, তাহলে ওকে কি হবে, ভগবানের সেবা নিয়োজিত করব। আমার মাথায় হাত থেকে বড় কথা হচ্ছে তোমরা ওকে যথাযথভাবে শিক্ষা দাও, বুঝেছো? দায়িত্বটা তোমাদের সবচেয়ে বেশি। হ্যাঁ, আমার এখানে যদি সকলের মাথায় হাত দিতে হয় তাহলে আমার, তবে যাওয়ার সময় থেকেও আমি ঠিক আছে ওর মাথায় হাত দেবো। এখন কথা হচ্ছে ওর মাথায় হাত দেবে, সবার মাথায় হাত দিতে এই আসবে। ওকে, ঠিক আছে। শ্যামলী দাসী, ওকে, হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার চরণে আমার প্রণাম গ্রহণ, প্রণাম গ্রহণ। গ্রহণটা কে করবে, তুমি করবে না আমি করবো? এখানে এরপর একটা করবেন আসবে, বুঝছ? দেহ নিত্য নয়, আত্মা নিত্য, তা জানা সত্ত্বেও দৈনন্দিন জীবনে আমরা কি করে এই চেতনায় জীবন যাপন করতে পারি? কেননা মায়ার দ্বারা আমরা সর্বদা আবৃত। সেই জন্যই মূল ইয়েটা কি, নামাশ্রয় করি যতনে তুমি, থাকো হো আপন কাজে। মহাপ্রভু এই যে হরিনাম দিয়েছেন, সেই হরিনাম নিয়ে তুমি গৃহস্থই হও, সন্ন্যাসী হও, ব্রহ্মচারী হও, যেই হোক, সকলেই এই নামের আশ্রয় থাকলে যথাযথভাবে পারমার্থিক পথে অগ্রসর হতে পারবে। ঠিক আছে, নামের আশ্রয় থাকো, নামকে আশ্রয় করে থাকো, এবং প্রভুপাদের গ্রন্থাবলীতে প্রভুপাদ যে শিক্ষাগুলি দিয়েছেন সেগুলিকে যথাযথভাবে অনুশীলন করো। ঠিক আছে, দশবীর নাম অপরাধ জানা সত্ত্বেও আমরা অজান্তে এই অপরাধ করে ফেলি, নামের চরণে অপরাধ করে ফেলি। আমাদের এই প্রবৃত্তিজাত স্বভাব থেকে মুক্ত হয়ে আমরা আমাদের স্বরূপে কেমন করে প্রতিষ্ঠিত হতে পারি? গুরু মহারাজ, সর্বশেষ প্রশ্ন, আপনার চরণে শিষ্যের সবচেয়ে বড় গুণ কি, যায় কি, যার দ্বারা শিষ্যের উপর গুরুদেবের কৃপা সিন্ধু রূপে বাড়ি বর্ষিত হয়? ওকে, এখন ঠিক আছে, তুমি লিখছো যে অপরাধ করে ফেলি, তো অপরাধ করাটা কি ঠিক, ঠিক নয়? তো যখন বুঝতে পারছো ঠিক নয়, তখন কি করা উচিত? অপরাধ করো না। হ্যাঁ, সেই জন্য এই দীক্ষার সময় আমি কি চাই, তোমরা সকলে যেন দশবিধ নাম অপরাধ মুখস্থ করে রাখো, মনে করে রাখো, তাই না? সুতরাং অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে নাম না, অপরাধ করে নাম নিও না। ঠিক আছে, যে বুঝতে পারছো অপরাধ হচ্ছে তাই সংশোধন করো সেটা। আর গুরুদেবের সবচেয়ে, শিষ্যের সবচেয়ে বড় গুণ হচ্ছে ভগবানের শরণাগতি, ভগবানের শরণ নিয়ে থাকো। হ্যাঁ, গুরুদেব কি, গুরুদেব হচ্ছেন শিক্ষক। গুরুদেব কি শিক্ষা দেন, কিভাবে ভগবানের শরণাগত হওয়া যায়, কিভাবে ভগবানের ভক্ত হওয়া যায়। তাহলে গুরুদেব কি করলে সন্তুষ্ট হবে? শিক্ষক পড়াচ্ছে, কার প্রতি শিক্ষক সন্তুষ্ট হয়, যে ভালো রেজাল্ট করে। হ্যাঁ, তো ভালো রেজাল্ট করো এই পথে। ঠিক আছে, হরে কৃষ্ণ। শ্যামলী রেবা না শ্যামলী বেরা? শ্যামলী কি হলো, নেই? ও আচ্ছা, আপনার চরণে কোটি কোটি সশ্রদ্ধ ধন্যবাদ, সসাধ্য প্রণাম গ্রহণ করুন। কুবের নারদের অভিশাপে নন্দ মহারাজের আঙিনায় থাকা বৃক্ষরূপে কিন্তু এই সময় কালে দেবতাদের কোষাধ্যক্ষের পদ কিভাবে চলতে থাকলো? তুমি ঠিক মতো শোনোনি, এটা কুবেরের হয়নি, কুবেরের ছেলেদের হয়েছিল, বুঝতে পেরেছ? নারদ মুনি কুবেরকে অভিশাপ দেননি, কুবেরের দুই পুত্রকে অভিশাপ দিয়েছিলেন, অনিল চন্দ্র দেউরিক। আচ্ছা কে, তোমাকে একটু দেখাও। ও আচ্ছা, হ্যাঁ ওকে, পরম পূজনীয় গুরুমা, আপনার চরণ কমলে আমার শতকোটি প্রণাম। আপনি বলেছেন যে ধ্রুব মহারাজ ভগবত ধামে চলে গেছেন, কিন্তু আমরা শুনেছি তিনি ধ্রুবলোকে চলে গেছেন। ভগবত ধাম এবং ধ্রুবলোক, হ্যাঁ ধ্রুবলোক হচ্ছে এই ব্রহ্মাণ্ডে ভগবানের ধাম, ঠিক আছে। অনিল চন্দ্র দেউরি কে? আর তোমারই আবার প্রশ্ন, আমার শতকোটি প্রণাম নেবেন। আপনি বলেছেন যে যক্ষরাজ কুবেরের দুই পুত্র শ্রীকৃষ্ণ কর্তৃক মুক্তি লাভ করেছেন, এই সুবাদে তারা সাজুজ্য মুক্তি পেয়েছেন না ভগবত ধামে গিয়েছেন? না সাজুজ্য নয়, তারা ভগবত ধামে গেছেন। ভক্তরা কখনো সাজুজ্য মুক্তি নেয় না। গৌরাঙ্গী প্রিয়া, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন হলো, বৈকুণ্ঠের নারায়ণ কি দ্বিতীয় চতুর্ভুহের সংকর্ষণ? না, সংকর্ষণ থেকে নারায়ণ আসছে, বুঝতে পেরেছ? নারায়ণ এই সংকর্ষণ থেকে, মূল সংকর্ষণ থেকে, দ্বারকা সংকর্ষণ থেকে নারায়ণ বৈকুণ্ঠের। প্রেমনাথ দলাই, প্রেমনাথ দলাই, আচ্ছা হরে কৃষ্ণ গুরুমা, আপনার চরণ কলম প্রমাণ প্রণাম। আমরা কৃষ্ণের এই লীলা থেকে কি শিক্ষা লাভ করি যদি আলোকপাত করেন? এই লীলা কি শুধুমাত্র ভক্তদের আনন্দ প্রদানের জন্য, না আরও গভীর শিক্ষা আছে? হ্যাঁ, এই লীলার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে ভক্তদের আনন্দদান, আরেকটা হচ্ছে শিক্ষা, হ্যাঁ পারমার্থিক শিক্ষা। সেই পারমার্থিক শিক্ষাটা কি? ভগবানের ভক্ত হও, বুঝতে পারলে? কৃষ্ণ তার লীলার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন, যে আমি লীলাগুলো শুনছ, এখন কি কি স্থির করেছো, কংসের অনুগামী হবে না কৃষ্ণের অনুগামী হবে? তা এইটাই শিক্ষা, হ্যাঁ কৃষ্ণের অনুগামী হওয়ার শিক্ষা, ঠিক আছে। সোমা লক্ষ্মী দেবী দাসী, আচ্ছা হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণ কমলে আমার শতকোটি প্রণাম। গুরু মহারাজ, কাল আপনি সকালের ক্লাসে বলেছিলেন বৃন্দাবনে বলরামের থেকে যে চতুর্ভুজ সৃষ্টি হয়েছে তা হলো বসুদেব সংকর্ষণ, না বসুদেব নয় বাসুদেব, বসুদেবের পুত্র হচ্ছে বাসুদেব, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। তারপর ওই সংকর্ষণ থেকে কি সৃষ্টি হলো এই ঘটনাটা যদি কৃপা করে একটু বলেন। হ্যাঁ সেই সংকর্ষণ কিছুক্ষণ আগে বললাম, শুনতে পেরেছিলে? সেই সংকর্ষণ থেকে বৈকুণ্ঠে নারায়ণদের প্রকাশ হচ্ছে, ঠিক আছে। শুক্লা সাহা, আচ্ছা গুরু হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনাকে আমার অনন্ত কোটি প্রণাম। আপনি যে সবসময় ভক্তদের তুমি বলে আপন করে নিয়েছেন তাতেই আমাদের হৃদয় ভরে যায়। আমার এক সময় ভয় হয় তুমি বললে তোমরা তো কিছু মনে করো না। ওকে ঠিক আছে, তুমি ভালো আছো? ওকে হ্যাঁ, কৃষ্ণে মতিরস্তু, ভগবানের প্রতি ভক্তি পরায়ণ হও, হরে কৃষ্ণ। ওং শ্রীমা হাজরা, আচ্ছা হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবত প্রণাম। আপনার শ্রীচরণ কমলে, শাস্ত্রে বলা হয়েছে যে 84 লক্ষ যোনি আছে, তার মধ্যে 4 লক্ষ মানব যোনি আছে। 4 লক্ষ প্রকার মানব যোনি মানে কি? চার লক্ষ প্রকার স্বভাবের মানুষের কথা বলা হয়েছে নাকি চার লক্ষ মানুষের কথা বলা হয়েছে? না, চার লক্ষ প্রকৃতির, চার লক্ষ রকমের মানুষ। হ্যাঁ, চৈতন্য চরিতামৃততে সেই সম্বন্ধে বর্ণনা হচ্ছে, তাদের মধ্যে কেউ অসভ্য, আর অনেকেই অসভ্য, অধিকাংশই অসভ্য, তার মধ্যে কিছু অর্ধসভ্য, মানে তারা মুখে বেদ মানে কিন্তু বেদের প্রকৃত নির্দেশ মানে না, আর সভ্য, সভ্য কারা? যারা ভগবানের ভক্ত। তো এইভাবে এই এর স্তর নির্ণীত হয়েছে। তবে বুঝতে হবে চার লক্ষ রকমের যোনি রয়েছে। হ্যাঁ, যেমন মশা, অ্যানোফিলিস আছে, কিউলিক্স আছে, নানা রকম মশা আছে না, মশা ফ্যামিলি, কিন্তু তাদের সেরকমই মানুষ ফ্যামিলি। হ্যাঁ, তার মধ্যে চার লক্ষ প্রকার রকম রয়েছে, ঠিক আছে। চন্দ্রিকা রাধিকা দাসী, আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। আমার প্রশ্ন হলো যে গরুর যদি সাপ ভক্ষণ করে তাহলে সাপের বিষের প্রভাব কি গরুরের শরীরে পড়ে না? আমার মনে হয় হ্যাঁ, গরুরও বিষও হজম করে নেয়। প্রিয়া দেবী দাসী, বজবজ, ওকে, গুরু মহারাজ আপনার শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন, গুরু মহারাজ বললেন ভগবান বাঁশি বাজিয়ে পাথর গলিয়ে গিয়ে যে সরোবর সৃষ্টি করেছিলেন, ওই সরোবরের নামটি কি? এটা বৃন্দাবনে কোথায় আছে? আমি এটা পুরাণে পেয়েছি, নামটা আমি পাইনি, হবে। আনন্দ প্রিয়া দাসী, আনন্দ প্রিয়া দাসী, ওকে, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার দুটি প্রশ্ন আছে, কোন কৃষ্ণ ভক্তের প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ? তাদের প্রার্থনা দ্বারা কি অভক্তদের ভক্ত হওয়া সম্ভব? কোন কৃষ্ণ ভক্তের প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, প্রার্থনাটা নিজে থেকে করতে হবে। হ্যাঁ, অন্যে প্রার্থনা করলো, প্রভুপাদ সেই সময় বলেছিলেন, অনেকে প্রভুপাদকে বলতো যে প্রভুপাদ আপনি প্লিজ প্রে ফর মি, মানে প্রভুপাদ আমার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করুন। প্রভুপাদ বলেছিলেন কেন আমি তোমার হয়ে প্রার্থনা করব, তুমি না প্রার্থনা কর, তোমার প্রার্থনা করতে অসুবিধাটা কোথায়? আর কৃষ্ণ কি চাইছেন যে তোমরা প্রার্থনা করো ভগবানের কাছে, ঠিক আছে? তাহলে তুমি কি করবে? হ্যাঁ, সেটা করতে পারো, সেটা করতে পারো। হ্যাঁ, যেমন কেউ অসুস্থ হলে ভক্তদেরকে অনুরোধ করা হয় ভগবানের কাছে প্রার্থনা করতে, হ্যাঁ, তাতেও কাজ হয়। কিন্তু বড় কথা হচ্ছে যে যে সে নিজে যেন প্রার্থনা করে, ঠিক আছে, সেটা করতে হবে, ঠিক আছে, অর্থাৎ সেই যেন ভগবানের ভক্ত হয়। ঠিক আছে, বস। বাসু ঘোষ দাসাধিকারী, ডানকুনি, বাসু ঘোষ দাসাধিকারী, তুমি আছো। পরম শ্রদ্ধেয় গুরুদেব, আপনার চরণে আমার অনন্ত কোটি প্রণাম নেবেন। সবিনয় অনুরোধ এই, যাহারা মোবাইল দ্বারা আপনার মূল্যবান কথামৃত শ্রবণে বাধা সৃষ্টি করে তাদের জন্য মন্দির কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নির্দেশ আশা করি। তো ঠিক আছে, তুমি তো নির্দেশ দিয়ে দিয়েছ, এখন মন্দির কর্তৃপক্ষ কিছু করবে? হ্যাঁ, ওকে, কী করবে এখন? বড় জোর অনুরোধ করা যেতে পারে, কিন্তু না যদি শোনে তাহলে কী করবে? দাসী চৈতালি, চৈতালি, আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। মা যশোদা ভগবানকে যখন বেঁধেছিলেন তখন দু আঙ্গুল কম পড়েছিল, সেই দুটি আঙ্গুল কী ছিল? দুটি আঙ্গুল হচ্ছে, হ্যাঁ, ভগবানের শরণাগতি এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস। এটা পশ্চিম দ্বারকা, আচ্ছা সাতী দাস, আচ্ছা হরে কৃষ্ণ, শ্রীচরণ গুরু মহারাজ আপনার চরণে শতকোটি প্রণাম। আমার আপনার কাছে কয়েকটি প্রশ্ন আছে। ভগবান যখন মর্ত্যলীলায় এলেন তখন দেবতারা কি তার জানতেন না? তাহলে ইন্দ্র কেন বৃন্দাবনে বৃষ্টিপাত করলেন? বস, তোমার এই যে ভগবানের লীলায়, এটা লীলা মানে কি, এটা অভিনয়ের মতো, নাটকের মতো। হ্যাঁ, এখন যারা যে ভূমিকায় অভিনয় করছে তারা সেই ভূমিকাটা অবলম্বন করে সেইভাবে আচরণ করছে। যেমন যখন স্টেজে নাটক হয় তখন যারা অভিনেতা অভিনেত্রী, হ্যাঁ তারা হরিবল তোমরা সরে যাবে, যারা অভিনেতা অভিনেত্রী তারা কি, তারা জানে কিন্তু তারা কি করছে, তাদের রোলটা প্লে করছে। হ্যাঁ, এখানেও ঠিক সেরকমই। হ্যাঁ, ইন্দ্র এই লীলার মাধ্যমে ভগবান কি বোঝাচ্ছেন, যে কেউ যদি মনে করে ইন্দ্র সবচাইতে বড়, কৃষ্ণ দেখিয়ে দিলেন তিনি তার থেকে বড়। কেউ যদি মনে করে ব্রহ্মা সবচাইতে বড়, ভগবান দেখিয়ে দিলেন কৃষ্ণ তিনি তার থেকেও বড়। কেউ যদি মনে করে শিব সবচাইতে বড়, ভগবান দেখিয়ে দিলেন তিনি শিবের থেকেও বড়। এইভাবে ভগবান কি দেখাচ্ছেন তার লীলার মাধ্যমে, যে তিনি হচ্ছেন পরম ঈশ্বর, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এবং সেই যে অভিনয় হচ্ছে ওখানে, এই অভিনয়ে আমরা তো ভুলে যাচ্ছি, কেন অভিনেতাকে কি করতে হয়, ভালো অভিনেতা কি করে, সে নিজেকে ভুলে যায়। হ্যাঁ, ভুলে গিয়ে যেই রোলটা প্লে করছে সেই রোলটা হয়ে যায়। হ্যাঁ, ভালো অভিনেতা সে লোকটা খুব ভালো কিন্তু সে একটা দুর্বৃত্তের ভূমিকা অভিনয় করছে, তখন সে আর ভালো মানুষ থাকতে পারছে না, সে দুর্বৃত্ত হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই আর এখানে সহায়তা করছে যোগমায়া, যোগমায়া ভুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ ভুলে, ইন্দ্র ভুলে যাচ্ছে। হ্যাঁ, যে অর্থাৎ যোগমায়া তাকে ভুলিয়ে দিচ্ছে যাতে ইন্দ্র একেবারে, হ্যাঁ একদম পারফেক্টলি রোলটা প্লে করতে পারে। হ্যাঁ, আমরা জানি ভারতে চতুর্ধাম হল উত্তরে বদ্রীনারায়ণ, পূর্বে নীলাচল, দক্ষিণে রামেশ্বরম এবং পশ্চিমে দ্বারকা। কিন্তু এই ধামগুলি ছাড়াও অন্য ধামের নাম শুনি, যেন নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম। হ্যাঁ, এখানে আমাদের বুঝতে হবে যে যেন ভগবান তার এই যে ধামগুলি, সর্বোচ্চ যে ধামগুলি সেগুলি গোপন রেখে দিয়েছেন। এই যে বদ্রীনারায়ণ, নীলাচল, রামেশ্বরম, দ্বারকা, এখানে স্বয়ং ভগবান লীলা করছেন না। হ্যাঁ, এখানে ভগবানের অবতারের লীলা করছেন, অংশ লীলা বিলাস করছেন। কিন্তু বৃন্দাবন হচ্ছে ভগবানের স্বধাম, নবদ্বীপ, আর নবদ্বীপ তো আরও বেশি, এখানে ভগবান নিজেকে গোপন করে এসেছেন, তাই তার ধামটিকেও যেন তিনি গোপন করে এসেছেন। হ্যাঁ, যারা মহাভাগ্যবান তারাই মহাপ্রভুকে চিনতে পারে এবং মহাপ্রভুর ধামকে চিনতে পারে। ঠিক আছে, এই ব্যাপারে যদি আলোকপাত করেন তাহলে বর্ধিত হব। আলোকপাত হয়েছে? ওকে, তুষার দাস, কে তুষার দাস? ও, তুমি অন্ধকারে থাকলে আমি তোমাকে দেখতে পাবো কি করে? হরে কৃষ্ণ মহারাজ, ভাগবতে যে বিভিন্ন পর্বত এবং বর্ষের কথা বলা হয়েছে সেগুলি কি এখনও সেরকম আছে, যেমন হিমালয় পর্বত, ভারতবর্ষ ইত্যাদি বর্ণিত আছে? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ, ভারতবর্ষ আছে, হিমালয় আছে, তাহলে কেন প্রশ্ন? তবে তুমি বলতে পারো মন্দার পর্বত, হ্যাঁ, সুমেরু পর্বত, হ্যাঁ, এই অনেকগুলো পর্বত আমাদের দৃষ্টির অগোচর, বুঝতে পারলে? হ্যাঁ, যেমন আমেরিকাতে, হ্যাঁ, ধরো কলোরাডো পর্বত আছে, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আছে, ওখানে গেলে দেখতে পাবে, ঠিক আছে? এখন যেমন এখানে তুমি ভারতবর্ষে আছো, হিমালয় পর্বত দেখতে পাচ্ছ, তেমনই আমেরিকাতে গেলে কলোরাডো পর্বত দেখতে পাবে। রাধিকা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম। ভগবানের দামোদর লীলাতে আমরা দেখি যে প্রত্যেকবার দড়ির দু আঙ্গুল ছোট পড়েছিল, তা আমরা কি ওইটি একটা কারণ ওই রকম ভাবতে পারি যে ভগবান আরও দড়ি চাইছিলেন যাতে গাছরূপী দুই কুবের পুত্রকে মুক্তি দিতে আরও জোর পাওয়া সম্ভব হয়? ভগবানের মুক্তি দিতে দড়িরও প্রয়োজন হয় না, ঠিক আছে? আমার লেখায় ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী, কোনো ভুল হয়নি। হরে কৃষ্ণ, মমতাময়ী দেবী দাসী, হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অল গ্লোরিস টু শিল প্রভুপাদ। গুরু মহারাজ বলা হয় যে পরিবারে যদি একজন ভক্ত হয় তাহলে সে পরিবারের দশ পুরুষ ঊর্ধ্বে এবং দশ পুরুষ নিম্নে উদ্ধার করতে পারে। আমার প্রশ্ন, যে তারা অনেক পাপে লিপ্ত হয় তবেও কি তারা উদ্ধার পায়? যখন শাস্ত্রে বলা হয়েছে পাবে, নিশ্চয়ই পাবে, তাই না? এটি দেখো ইয়ের ফল, ভক্তির ফল, ভগবানের শরণাগতির ফল। যে একজন যদি ভক্ত হয় তাহলে ভগবান তার পূর্ব পুরুষদের এবং পরবর্তী পুরুষদের উদ্ধার করে দেন। রাজীব বং, ওকে, হরে কৃষ্ণ। পরম শ্রদ্ধেয় গুরু মহারাজ, আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম। জগৎগুরু শিল প্রভুপাদের জয়। গুরু মহারাজ, আমার কোনো প্রশ্ন নেই, একটি অনুরোধ করেছি, যদি আপনার সুরমধুর কণ্ঠে চৈতন্য চরিতামৃতের শ্লোকগুলি পাওয়া যেত তবে ভক্তরা খুবই উপকৃত হতো। আমার এই ধৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থী, আপনার কৃপায় আশায় রইলাম। আমি চেষ্টা করব। তবে আমি কি করি জানো তো, আমার সেক্রেটারির কাছে আমি চৈতন্য চরিতামৃত শুনি। এখন মনে হয় ওরগুলোই পাঠগুলোই আমরা রেকর্ড করতে পারি, ওয়েস কৃষ্ণ কিশোর। ওকে, টেক নোট অফ দিস, মেবি ইউ শুড ডু দ্য রেকর্ডিং। অনিলা বালা দাসী, আচ্ছা, হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে অসংখ্য ধন্যবাদ, দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন, জপের মালায় প্রথম আটটি বড় গুটি এবং অন্য গুটির মধ্যে পার্থক্য কি? এই আটটি গুটি কার উদ্দেশ্যে কিভাবে নিবেদিত হয়? ওই আটটি গুটি হচ্ছে প্রথম পঙ্ক্তিতে অষ্টসখী, হ্যাঁ, অষ্টর আটজন সখী আছেন তারা, তারপরে পরবর্তী পঙ্ক্তিতে একশো জন, সেই সূত্রে একশো আট, বুঝতে পারলে? আর ওই জন্য আটটা গুটির পরে একটা ইয়ে করা আছে, ব্যবধান হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বাকিগুলো তাহলে কেন আছে? ও আচ্ছা, না, ভগবান ইয়েতে বলছে, প্রভুপাদ বলছেন যে যখন জপ করো তখন শোনো, ওই হরে কৃষ্ণ মহামন্ত্রটাই শোনো, স্মরণ করার প্রয়োজন নেই, বুঝতে পারলে? হ্যাঁ, ওদের স্মরণ নিয়ে করা হচ্ছে, তোদের আশ্রয় নিয়ে করা হচ্ছে। তাদেরকে ইয়ে করতে হবে না। আমি শুনতে পাচ্ছি, না যেটা বললাম, হ্যাঁ, মহাপ্রভুকে আশ্রয় করে, পঞ্চতত্ত্বকে আশ্রয় করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। আমি তো যেটা, না দরকার নেই, নিবেদন করার দরকার নেই, কাকে নিবেদন করবে? গুরুদেবকে কেন, আটটা মালা কেন, সবটাই নিবেদন করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছো তো? সবিতা ভৌমিক, সবিতা ভৌমিক, কি হলো, কে সবিতা ভৌমিক বাড়ি চলে গেছে? যাই হোক, আমরা রাধারানীর চরণ দর্শন পাই না কেন সব সময়? হ্যাঁ, রাধারানীর চরণ এতই দুর্লভ যে তা কেবল কয়েকটা দিনই, শুধু তো দিনই, শুধু বছরের মধ্যে দেখা যায়, গোপাষ্টমীর দিন আর রাধাষ্টমীর দিন। আমরা জানি পশুহত্য মহাপাপ এবং চর্ম জাতীয় যে কোনো বস্তু মন্দির প্রাঙ্গণে অপবিত্র, কিন্তু আমরা দেখতে পাই ঢোল মাদল জাতীয় বাদ্যযন্ত্র মন্দিরে স্থান পায় এবং আদি মুনি ঋষিরা পশুচর্মে উপবিত হয়ে ধ্যান করার ভগবানের সেবায় যদি লাগে সেখানে কোনো কিছু অপবিত্র থাকে না। গীতা মুখার্জিকে ও আচ্ছা, হরে কৃষ্ণ, শত কোটি প্রণাম গুরুদেব, প্রশ্নের জন্য ক্ষমা প্রার্থনা করি। গুরু পরিবর্তন সম্ভব? কেন, গুরু পরিবর্তনের প্রয়োজনটা কি? না, গুরু কারোর থেকে শিক্ষা নেওয়া যেতে পারে, কিন্তু গুরু যদি পথভ্রষ্ট না হন তাহলে গুরু ত্যাগের প্রশ্ন আসে না। তবে কারোর প্রতি যদি শ্রদ্ধা আসে, তার কাছ থেকে যদি শিক্ষা লাভ করো, তাকে শিক্ষাগুরু রূপে বরণ করা যেতে পারে। দীক্ষাগুরু একজন, কিন্তু শিক্ষাগুরু অনেক হতে পারে। হ্যাঁ, ওকে, এটা কি আছে, তমন তম তমঘ্ন তমঘ্ন আচ্ছা, তোমার টাইটেল কি প্রভু? তাহলে প্রভু লিখেছো কেন, তুমি কার প্রভু হলে? তমঘ্ন প্রভু, নিজেকে প্রভু বানিয়ে দিলে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তো তুমি যখন লিখবে তমঘ্ন প্রভু লিখো না, তমঘ্ন দাস লিখো, আরও ভালো হয় যদি দাসানু দাস লেখো, ঠিক আছে? ওকে, তো তমগ্ন মণ্ডল বাংলায় লিখতে কি অসুবিধা হয়েছিল? তোমার ইংরেজিও তো সেরকম ভালো নয়। ওকে, ঠিক আছে, মাই কোয়েশ্চেন ইজ, উই অল আর হ্যাভিং দিস, কি লিখেছো, লাস্ট হিউম্যান লাইফ, কেন লাস্ট হিউম্যান লাইফ, তারপরে কি হবে? তাহলে এটা লাস্ট কেন হবে? লাস্ট মানে এটাই শেষ, তারপরে আর কিছু নেই, তো সেটাই কি তোমার ইয়ে? সে লাস্ট মানে তারপরে ভগবত ধামে ফিরে যাবে। ইউ আর ভেরি কনফিডেন্ট, ওকে। As we don't know which form we will take next life, হ্যাঁ, সেখানে তো সেই কথা হচ্ছে, লাস্ট হিউম্যান লাইফ কেন, ক্যান উই অল গেট টু গোলোক ধাম ফলোয়িং অল নেগেটিভ রেগুলেটিভ প্রিন্সিপলস অ্যান্ড রিচুয়ালস শিক্ষা অ্যান্ড দীক্ষা গুরু, ইয়া কিপ প্র্যাকটিসিং, ইফ ইউ প্র্যাকটিস প্রপারলি দেন ইউ ক্যান গো ব্যাক। বিমান মাইতি হরে কৃষ্ণ গুরুজি, আপনার চরণে এই অধম কৃষ্ণদাসের সহস্র কোটি প্রণাম। আমি আমার পরিবারের সকলে চার নিয়ম পালন করি, একাদশী ব্রত সকলে করি, কিন্তু দিনে চার পাঁচ মালা জপ করি, তবে একাদশীর দিনে ষোলো মালা জপ করি। প্রশ্ন, আমি ও পরিবার কি এখন দীক্ষা গ্রহণের উপযুক্ত হতে পারি? না, ষোলোমালা জপ করতে হবে। ইসকনে দীক্ষা নিতে হলে কম করে ষোলোমালা অন্তত এক বছর জপ করতে হবে, তারপরে যোগ্যতা হবে, ঠিক আছে? আর বাড়িতে রাধাকৃষ্ণ বিগ্রহ ও গোপাল বিগ্রহ রয়েছে, প্রত্যহ বিগ্রহ সেবা করা হয়। যদি কোনো প্রয়োজনে পরিবারের সকলকে বাইরে যেতে হয় তাহলে বিগ্রহ সেবা সেক্ষেত্রে কি বন্ধ করা যায়? যদি কৃপা পরবর, তোমাকে এই বিগ্রহটা দেওয়ার বিগ্রহ কে দিয়েছিল তোমাকে? নিজেরে কিনেছো, এটা ঠিক হয়নি। হ্যাঁ, ভগবানের সেবা, বিশেষ করে রাধাকৃষ্ণের সেবা এভাবে করা যায় না, এতে ঠিকমতো না করতে পারলে সেবা অপরাধ হয়। আমি এটা বারবার তোমাদের বলি, বাজারে রাধাকৃষ্ণের বিগ্রহ পাওয়া যায়, সুতরাং ঠিক আছে রাধাকৃষ্ণের বিগ্রহ বাড়িতে নিয়ে আসি, না, যথার্থ যোগ্যতা না এলে রাধাকৃষ্ণের বিগ্রহ এনো না। ভগবানের বিগ্রহ সেবা করতে হলে ব্রাহ্মণ হতে হবে, তা না হলে বড়জোর গৌর্ণিতায়ের বিগ্রহ সেবা করতে পারো, কারণ রাধাকৃষ্ণ সেবা অপরাধ গ্রহণ করেন, গৌর্ণিতায় সেবা অপরাধ গ্রহণ করেন না। মেঘনাদ অনাহারে অনিদ্রায় ব্রহ্মচারী শ্রীমুখ দর্শন করেননি, তার হাতে মৃত্যু হবে, এটি কে বলেছিলেন? ধৃষ্টতা মার্জন করবেন। এই ইয়েটা মেঘনাদ হয়তো যখন ইন্দ্রকে পরাজিত করেছিল তখন এসব বরটা সে পেয়েছিল, খুব সুন্দর ব্রহ্মা ওকে এই বরটা দিয়েছিল। ওকে, তাহলে এখন